রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدنی চ্যানেলের দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আবার একবার স্বাগত। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনকে সম্মান করে ইজ্জত করার, আজকের দিনে অধিক থেকে অধিক পরিমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
أيديهم سدا ومن
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله تعالى
على محمد صلى الله تعالى عليه وسلم. دشك صوت الحمد لله امرا অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াতে মোবারকাত তেলাওয়াত আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম। যদি সম্ভব হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সফরমান যে কোরআনুল করিমের এই সূরা সূরা ইয়াসিন কোরআনুল করিমের একটি সুপরিচিত একটি সূরা, কোরআনুল করিমের এমন কিছু সূরা যেটা তেলাওয়াত করা হয় এর মধ্যে একটি সুপরিচিত সূরা হচ্ছে সূরা ইয়াসিন। এর সম্পূর্ণ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 খতম কোরআনুল করিম তেলাওয়াত করার সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া মদনী ফঞ্জিল সূরা একটি কিতাব লিখেছেন যেখানে অনেক নেক আমল যে আমরা প্রতিদিন কি আমল করব এর মধ্যে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা দুখান, সূরা মুলক যে সূরাগুলো রয়েছে এর ফজিলত সহকারে যে কি সূরা তেলাওয়াত করার মাধ্যমে কখন তেলাওয়াত করার মাধ্যমে কি সওয়াব রয়েছে। তো আমরা মদনী ফঞ্জিল সূরা যে কিতাব রয়েছে ইনশাআল্লাহ জবাদাল যদি সংগ্রহ করি ইনশাল্লাহ এর অধ্যয়নের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের নেক আমলের প্রতি আগ্রহ মহাব্বত সৃষ্টি হবে। দর্শক শ্রোতা এই হাদিস শরীফটি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বরকাতুহুম আলিয়া নামাজের আহকাম এর 297 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস মোবারকা নকল করেন। হযরত হুমায়ুন ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বীয় পিতা থেকে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন তার নখ কাটে আল্লাহ তাআলা তার শরীর থেকে রোগ ব্যাধি বের করে তাকে সুস্থতা প্রবিষ্ট করান, অর্থাৎ রোগ ব্যাধি দূর হবে এবং তার শরীরের মধ্যে সুস্থতা প্রবেশ করবে। এই হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে সদর শরিয়া বদর তরিকা হযরতে আল্লামা মাওলানা আমজাদ আলী আযমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন যে ব্যক্তি জুমার দিন নখ কাটে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় জুমা এর পরবর্তী আরো 3 দিন যোগ করে সহ সর্বমোট 10 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অপর এক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটে তার নিকট রহমতের আগমন ঘটে, আল্লাহ তাআলা রহমত তার দিকে কি আগমন হয়, তার পাপ রাশি দূরীভূত হয়। জুমার দিন এভাবে নেক আমল করার অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে যে সকল আমলগুলো করার কথা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে ওই আমলগুলো ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমরা হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব। অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে আমরা আলোচ্য বিষয় নিয়েছি, অনুষ্ঠানে যে বিষয় নেওয়া হয়েছে ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আর আজকে অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে অনুসরণ কাকে করব। আমরা সকলেই জানি যারাই আমরা পৃথিবীতে আমরা যারা এসেছি প্রতিটি কাজে অনুসরণ এবং অনুকরণের প্রয়োজন, সেটা আমার আপনার লেখাপড়া হোক অথবা ব্যবসা বাণিজ্য হোক অথবা আমলের ক্ষেত্রে হোক, পারিবারিক হোক, সামাজিক হোক অথবা রাষ্ট্রীয় হোক, প্রতিটি কাজেই কিন্তু অনুসরণ এবং অনুকরণ প্রয়োজন। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ফ্যামিলিতে একজন মুসলমান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই মুসলমান একজন মুসলিম হিসাবে আমি আপনি কাকে অনুসরণ করব, এই অনুসরণ এবং এই অনুকরণের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে বুজুর্গানি দিনের বাণী সমূহের মধ্যে কি ইরশাদ হচ্ছে এবং কোন জিনিসটা কাকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে আমার আপনার দুনিয়া এবং আখেরাতের মুক্তি। আমরা সকলেই চাই যে দুনিয়া তো আমরা আফিয়াত মুক্তি এবং আমরা আখেরাতেরও আমরা কি চাই, আমরা মুক্তি আমরা কামনা করি। তা আমরা কাকে অনুসরণ করবো? আলহামদুলিল্লাহ আমরা কোরআন করিম থেকে হাদিসে মোবারকা থেকে বুজুর্গানি দিনের বাণী সমূহ থেকে ইনশাল্লাহ মুবাল্লিগে দাওয়াতে ইসলামের জবান থেকে ইনশাল্লাহ আমরা শ্রবণ করব। সঙ্গেই থাকুন, শুনুন আমরা হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সওয়াব অর্জনের উদ্দেশ্যে হামদে বারি তাআলা এবং নাত শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমান্না বিরাসূলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্র সূর্য সাতমান গাইছে তোমার গুণগান, চন্দ্র সূর্য সাতমান গাইছে তোমার গুণগান, দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান ও মান্নান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমান্না বিরাসূলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমান্না বিরাসূলিল্লাহ। রোজ হাশরে হে রহমান রেখো তুমি আমার মান, রোজ হাশরে হে রহমান রেখো তুমি আমার মান, করো না গো অপমান তুমি মালিক ও মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমান্না বিরাসূলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমান্না বিরাসূলিল্লাহ। আল্লাহ শুরু
সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বন্দর প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ آمنا برسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখো নূর নবীর রাজা সেথায় পড়ব এই কলমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ آمنا برسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله اوغو الله دايا کرو نصيب کرو مدينة اوغو الله دايا کرو نصيب کرو مدينة پریو نبی کے نا دیکھیا قبر دیشے لیو نا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله میں ہوں بندہ وہ مولا کون ہے اپنا اس کے سوا میں ہوں بندہ وہ مولا کون ہے اپنا اس کے سوا میں ہوں اس کا وہ ہے میرا جس نے بنایا اور پالا لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ مولا دل کا زنگ چھڑا قلب نوری پائے جلا مولا دل کا زنگ چھڑا قلب عاصی پائے جلا دل کو کر دے آئینا جس میں چمکے یہ کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ آمنا برسول اللہ آمنا برسول اللہ
صلوا علی الحبیب
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم مہان رب العالمینের প্রশংসা হামদ বারি তাআলা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আমাদের প্রতিটি মুহূর্তে সেই রব্বুল আলামিনকে আমরা স্মরণ করব প্রতিটি কাজেই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা স্মরণ করব সফল ব্যক্তি হচ্ছে তারাই যারা সবাইকে মূল্যায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইয়াদের মধ্যে সময়কে অতিবাহিত করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন দর্শক শ্রোতা আমরা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তারপর ইনশাআল্লাহ আপনাদের কিছু কল আমাদের মাঝে রয়েছে ইনশাআল্লাহ আমরা কলের দিকে যাবো এসএমএস এর দিকে যাবো ইনশাল্লাহ আসুন আমরা শুরুতেই আলোচনার দিকে আলফিসানি বাকু থেকে আমরা আজকে যে বিষয় নিয়েছি আজকের বিষয়ে ইনশাল্লাহ আমরা মদিনীপুর শ্রবণ করব ইনশাআল্লাহ
গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের সকলের জন্যই প্রয়োজন ছোট বড় সবাই আইডিয়াল যদি না থাকে তাহলে মানুষ পদভ্রষ্ট হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, মনুষ্যত্বহীন হয়ে যায়। আইডিয়ালটা খোঁজাই হচ্ছে বড় চ্যালেঞ্জিং ব্যাপার, যে আমি কাকে আইডিয়াল হিসেবে নিচ্ছি, কাকে অনুসরণ অনুকরণ করছি। কোরআন ও হাদিসের মধ্যে বুজুর্গানে দিনের বাণী সমূহ যদি অবলোকন করা যায়, রিসার্চ করা হয়, তাহলে দেখা যায় যে সুনির্দিষ্ট কিছু ব্যক্তিদের কথা আমাদেরকে বলা হয়েছে যে তাদের অনুসরণ অনুকরণ করো।
আচ্ছা, যাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে সফলতা পাওয়া যাবে,
সফলতা পাওয়া যাবে। তার মধ্যে বিশেষ করে যারা আমরা নামাজ আদায় করি,
যে
সূরা ফাতিহা শরীফ আমরা সবাই পাঠ করি,
পাঠ করি,
এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেই দিয়েছেন, দোয়া করার জন্য হুকুম করেছেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম।
জি,
এই বাক্যটা আমরা নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কমসে কম ফরজ নামাজের 20 বার পাঠ করি, ফরজ ওয়াজিব মিলিয়ে। এরপর সুন্নাত নফল ওয়াজিব এগুলো তো আছেই। তো এই সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াতে কারিমার ব্যাখ্যা তো অনেক রয়েছে।
জি,
এর যে অর্থ রয়েছে, যাদের উপর তুমি ইহসান করেছো তাদের পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম।
সুবহানাল্লাহ।
তুমি যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি ইহসান করেছো, যাদেরকে ইনআম পুরস্কৃত করেছো,
সুবহানাল্লাহ,
তাদের পথে পরিচালিত করো। তো এর আগের আয়াতেই আপনার হিদায়তের প্রার্থনা করা হয়েছে, সরল সহজ রাস্তার চাওয়া হয়েছে,
সঠিক পথে,
সঠিক পথে পরিচালিতর জন্য দোয়া করা হয়েছে, যাতে অনেক ধরনের অবকাশ থাকে। এরই বর্ণনার জন্য আরো করেছেন, আমরা করছি, যে হে খোদা, আমরা তাদেরই পথ প্রার্থনা করি যাদের প্রতি তুমি ইহসান করেছো, দয়া করেছো।
সুবহানাল্লাহ।
যা দ্বারা জানা গেল যে সোজা পথের পরিচয় হলো তাই যা আল্লাহর প্রিয় বান্দাগণ অবলম্বন করেন। এভাবে যে পূর্ববর্তী আয়াতের মধ্যে আপনার প্রতিপালক হতে পথ প্রার্থনা করা হয়েছে এবং সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে পথ প্রদর্শক চাওয়া হয়েছে, ওটা ছিল পথ।
জি,
সিরাতাল মুস্তাকিম পথ ছিল,
পথ
রাস্তা ছিল। এখন রাস্তায় চলতে হলে আপনাকে একজন পথপ্রদর্শক দরকার,
কার পিছনে চলবে,
রহনুমা দরকার।
জি,
কার পিছনে চলবেন, কে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, এটাও একটা। যদি সাধারণভাবে আমরা দেখি, এখান থেকে ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাব, ঢাকা থেকে কুমিল্লা যাব, ঢাকা থেকে আমি বরিশাল যাব, ঢাকা থেকে খুলনা যাব, রাজশাহী যাব, শেরপুর, নীলফামারী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আমরা যেখানেই যাই না কেন রাস্তা কিন্তু রয়েছে, কিন্তু গন্তব্যে পৌঁছার জন্য প্রদর্শক দরকার,
দরকার।
আমি তো গাড়িতে উঠি,
যদি
ড্রাইভার যদি আমি অন্যদিকে নিয়ে যায়,
যদি সঠিক প্রদর্শক না পাওয়া যায়
তাহলে তো মুশকিল, তাহলে তো জায়গা মতো পৌঁছে যাবে না।
জি,
মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু আপনি আসছেন গ্রাম থেকেই আসছেন, কিছু চিনেন না শহরে, আপনাকে আপনি বললেন আমি যাব এক জায়গায়, আপনাকে অন্য জায়গায় দেখাই দিল। কিছুদিন পূর্বেই আমি এর আগেও মনে হয় বলেছি একবার, একজনের সায়দাবাদ জনপথ মোড় থেকে জিজ্ঞাসা করলো আমি যাত্রাবাড়ি কোন দিক দিয়ে যাব।
জি,
সায়দাবাদ জনপথ মোড় থেকে যাত্রাবাড়ি গেলে হাইয়েস্ট হেঁটে গেলে 5 মিনিট সময় লাগে। এখন এক ব্যক্তি বলেন আপনি এখান থেকে 8 নম্বর গাড়িতে উঠে গুলিস্তান নামেন, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি গাড়ি পাবেন। পথ প্রদর্শক তো হয়েছে না? তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইরশাদ করেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এখানে পথ প্রদর্শক চাওয়া হয়েছে, কারণ প্রদর্শক ব্যতীত কোনো পথ অতিক্রম করা যায় না,
যায় না। সুবহানাল্লাহ।
সুতরাং আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করি, হে পরওয়ারদিগার, আমরা এমন রাস্তা চাই যাতে তোমার বান্দাদের খাস যে পদচিহ্ন বিদ্যমান এবং তাদেরই নির্দেশনায় আমরা অবিষ্ট লক্ষ্যে পৌঁছে যাই।
সুবহানাল্লাহ।
তার যে প্রিয় বান্দাগণ রয়েছেন তাদের পদচিহ্ন যাতে সুনিশ্চিত দেখতে পাই আমরা, এবং ওই পদচিহ্ন দেখে দেখে আগাতে পারি যাতে অবিষ্ট পথ যেখানে আমরা যাওয়ার লক্ষ্য, এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। সিরাত মুস্তাকিম আপনার সোজা পথ, সেটাই যা সীমালঙ্ঘন ও সীমা সংকোচনের মধ্যবর্তী হয়। এটাকে সুস্পষ্ট প্রকাশ করার জন্য তিনটি দলের কথা উল্লেখ করা হয়েছে।
সুবহানাল্লাহ।
নাম্বার এক, মধ্যবর্তী রাস্তা তোমার বিশিষ্ট বান্দাদেরই, মধ্যবর্তী রাস্তা, সীমালঙ্ঘন বা অভিশপ্তদের পথ এবং সীমা সংকোচন বা পদ ভ্রষ্টদের পথ, তিনটা জিনিস কিন্তু, একটা মধ্যবর্তী সেটা হচ্ছে বিশিষ্ট বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের, নাম্বার দুই সীমালঙ্ঘন, এটা অভিশপ্ত হয়ে গিয়েছে, সীমালঙ্ঘন করে ফেলেছে,
পদভ্রষ্ট হয়ে গিয়েছে,
না পদভ্রষ্ট আলাদা, সীমালঙ্ঘন আলাদা পদভ্রষ্ট আলাদা, সীমালঙ্ঘন তারা একেবারে অভিশপ্ত হয়েছে, আর একটা হচ্ছে সীমা সংকোচন পদভ্রষ্ট,
পদভ্রষ্ট
মানে পদ ভুলে গেছে, গোমরা হয়ে গিয়েছে। তো এই আয়াত সময় কিন্তু পথসময়ের সীমানা নির্দেশ করা হয়েছে, এখানে ওলামা ইকরাম ইরশাদ ফরমান দুইটা রাস্তার কথা আবার বলা হয়েছে, এগুলো তো আছে, একটা হচ্ছে সৃষ্টির দিক থেকে স্রষ্টার প্রতি, আর একটা হচ্ছে স্রষ্টার দিক থেকে সৃষ্টির প্রতি।
দর্শক শ্রোতা অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ যতটুকু সম্ভব যে অনুসরণ কাকে করব এ বিষয়ে ইনশাল্লাহ মোবাইলে থেকে শুনবো, কিছু কল আমাদের মাঝে কিছু SMS ও এসেছে আমাদের মোবাইলে, ইনশাল্লাহ আমরা কল এবং SMS কে সামিল করবো। যে কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ সিয়ন আকরিয়া, আমি একটা নাচ শুনতে চাই।
মাশাআল্লাহ, মারহাবা, জি পরবর্তী কল।
নমস্কার, রুহুল আমিন বলছিলাম রহমতপুর। এই অনুষ্ঠানটা অনেক সুন্দর, খুব ভালো লাগে, প্রতিদিন আমি আপনাদের অনুষ্ঠানটা দেখি, কেননা এই অনুষ্ঠানের মাধ্যমে এক একদিন এক একটা কাহিনী আমরা শুনতে পারি। আল্লাহ পাক আপনাদের অনেক হায়দুর পাক সালামের বিধান নসিব করুক। আমাকে আজকে একটু গজল শুনেন।
মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা যাদের অন্তরে পিএনবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত রয়েছে, আল্লাহ তারা সবাইকে নবীজির দিদার দ্বারা ধন্য করুক। আসুন, আমরা অনেকগুলো SMS আমাদের মাঝে, আমরা কয়েকটি SMS ইনশাআল্লাহ আমরা সামিল করব যারা আমাদেরকে লিখেছেন। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে SMS লিখেছেন ইসলামী বোন, যে আমি এবং আমার মা বাবা অর্থাৎ আমাদের ঘরের সদস্য যারা আমরা নিয়মিত আমাদের চ্যানেলের রহমত মনোপ্রভাত দর্শক, আমরা প্রতিদিন দেখি মাদানী চ্যানেলকে, আমরা অনেক অনেক মোবারকবাদ মাদানী চ্যানেলকে। নাচ শুনতে চেয়েছেন বারবার, দেখতে মন চায় প্রিয় নবীর রওজা, মাশাআল্লাহ। এরপরে আমাদেরকে বালুকা থেকে হাবিবুর রহমান ভাই আমাদেরকে SMS করেছেন, ইনশাল্লাহ যে বিষয় লিখে আপনি SMS করেছেন ইনশাল্লাহ আমরা মোবাইল লিগিন থেকে, ইনশাল্লাহ বিশেষ করে আলতোসেনের বাবুর থেকে ইনশাল্লাহ আমরা শুনব। তিনি আমাদেরকে লিখেছেন যে আমলের জন্য আগ্রহ কিভাবে সৃষ্টি করা যায় এবং গুনাহ থেকে বাঁচার কি পদ্ধতি অবলম্বন করা যায়। আমরা ইনশাআল্লাহ আরো কিছু SMS ইনশাআল্লাহ আমরা পরে সামিল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আমরা আজকের অনুষ্ঠান থেকে শুকরিয়া আদায় করি। আর নাত রাসূল শ্রবণ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, ফাজর রহমানের কাছে যাবো ইনশাআল্লাহ, অনেকে নাত শোনার জন্য চেয়েছেন, তারপর ইনশাআল্লাহ আমরা
দেখ নৌ মোদের মদিনা, ইয়া হাবিব
হাবিব আল্লাহ ডেকে নাও মোদের মদিনায়, মদিনার হে মুসাফির জান, যাও ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ, মুসাফির যাও যাও ফি আমানিল্লাহ, কভু তো আমাদের হবে যাওয়া প্রিয় মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, ইয়া হাবিব আল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, আবেগ পূর্ণ সালাম বলো যখন দেখবে গিয়ে রোজায় আনবার তুমি মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, হাবিব আল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, ডেকে নাও এই গরিবদেরকে, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে আলীর মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, হাবিব আল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, ধনর সম্পদ যে কিছুই চাই না আমায় এই সৌভাগ্য দাও, আমায় এই সৌভাগ্য দাও, আমায় এই সৌভাগ্য দাও, ধনর সম্পদ কিছুই চাই না আমায় এই সৌভাগ্য দাও, মরে যাব চরণে তোমারি কেঁদে কেঁদে মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, হাবিব আল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, মদিনা এই জন্য আত্মারের জান ও প্রাণ থেকে প্রিয়, জান ও প্রাণ থেকে প্রিয়, জান ও প্রাণ থেকে প্রিয়, মদিনা এই জন্য আত্মার থাকেন সেথায় আমার আকা আমার প্রিয় নবী মদিনায়, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, ইয়া হাবিবাল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, ডেকে নাও মোদের মদিনায়, ইয়া হাবিবাল্লাহ, ডেকে
ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফয়সাল কবির ভাই আমাদের সঙ্গে, আসুন আমরা আমাদের ফোন শ্রবণ করি।
কত সুন্দর একটি যুগোপযোগী বিষয় নির্ধারণ করা হয়েছে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করেছেন, সুতরাং মানব জাতিকে হেদায়ত দেওয়ার জন্য মানব জাতি কোন পথে চলবে সেই পথ নির্দেশনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে দিয়েছেন। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান, এর মধ্যে মানব জাতির সকল দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম দিক হচ্ছে সে যে আল্লাহ তাআলার রাস্তায় চলবে, এই দিকটা, এই বিষয়টা সে কাকে অনুসরণ করবে, এটা সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তিনটা বিষয় উল্লেখ করেছেন, যদিও দুইটা বিষয় সম্পূরক। যেমন এর মধ্যে আল্লাহ তাআলা তারকে তার নিজের আনুগত্য এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অনুসরণ অনুকরণ এবং যারা জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছেন ওলামা একরাম, মাজহাবের ইমাম আউলিয়া একরাম সকলে এখানে চলে আসে, এদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে আমার এবং আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করো, তো অনুগত্যের বিষয়টা কিরকম হবে, তো আয়াতের তাফসীর আয়াত দ্বারাই করা। সর্বপ্রথম তাফসীরের মধ্যে যেটা স্টেপ, তাফসীরের মধ্যে কয়েকটা স্টেপ রয়েছে, এর মধ্যে প্রথম তাফসীর হচ্ছে আত তাফসীর বিল আয়াত, অর্থাৎ আয়াত দ্বারা যে আয়াতের তাফসীর করা হয়,
মানে কোরআন কারিমের এক আয়াতের তাফসীর অন্য আয়াত
অপর আয়াত দ্বারা করা হয়।
জি,
তো এখন যদি আমরা অপর আয়াতের দিকে দেখি, উলামা ইকরাম যেটা বলেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বিষয়টা কি?
জি,
তো এখানে বলতাছে যে ওমাই ইতি আল্লাহ ফাকাত আতা আর রাসূল। এখানে বলল যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত্য করলো সে মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলারই অনুগত্য করলো। এখানে বাক্যের প্রথম অংশটা হচ্ছে একটা শর্ত, আরবি গ্রামারের পরিভাষায় শর্ত, আর হচ্ছে জাজা। এর কায়দাটা হচ্ছে এরকম, যখন শর্ত পাওয়া যাবে তখন জাজা পাওয়া যাবে। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুগত্য আছে সাথে সাথে আল্লাহর অনুগত্য আছে। যদি এটা আপনি মাফহুমে মুখালিফ নেন, বিপরীতে নেন, যেখানে আল্লাহ রসুলের অনুগত্য নাই, অনুসরণ নাই, সেখানে আল্লাহ তাআলারও অনুগত্য অনুসরণ নাই। সুতরাং বিষয়টা একটা সম্পূরক যে আল্লাহ তাআলার অনুগত্য মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ করা। পৃথিবীতে আপনি দেখবেন অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা একটা নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করেছেন, এবং ওই জাতির জন্য ওই নবীকে অনুসরণ করে তাদের জন্য কি ছিল, আবশ্যক ছিল। অনুরূপ ভাবে তারা ছিল একটা গোত্রীয় ভাবে এসেছিল, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো গোত্রের জন্য না, পুরো মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন, এবং এটাও ইরশাদ করে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই তোমাদের জীবন বৃত্তান্ত। তাহলে এখন দেখা যায় যে একটা ব্যক্তির, একটা উম্মতের যদি আমরা ধরি, সর্বপ্রথম যে অনুসরণ সেটা হচ্ছে তার নবীর, অর্থাৎ এখন আমাদের জমানা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ অনুসরণীয় ব্যক্তি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আলফেসানি বাবু যে আয়াতের ব্যাখ্যা করছিলেন, ওই আয়াতের ব্যাখ্যা ওলামা একরাম এটাই বলে যে ওখানে কয়েকজন ব্যক্তি আসবে, বাবুজিরা বললেন আলফেসানি বাবু কয়েকটা ব্যক্তি আসবে, এর মধ্যে প্রথম স্টেপ নবী, ওই আয়াতের তাফসীর উলামা ইকরাম বলেন যে এর মধ্যে প্রথম হিসেবে আসলো কে? নবী। তারপর তো ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিক ভাবে ওনাদের বিষয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, যে জাতি তার নবীর অনুসরণ সঠিকভাবে করে ওই জাতি কিন্তু গৌরব উজ্জ্বল। আমাদের ইসলামিক যে হিস্টোরি আমরা অধ্যয়ন করলে দেখি যে সাহাবা একরামের যে খুলাফায়ে রাশিদিনের যে 30টা বছর একটা সোনালি যুগ বলা হয়, তো মূলত সোনালি যুগ এই জন্যই তাদেরকে বলা হয় যে তাদের প্রত্যেকটা কাজই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী। তাদের ব্যক্তি পরিবার থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় সকল বিষয় তারা কি করতো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করত। তাই সেই যুগটাও ছিল কি? সোনালি যুগ। পর্যায়ক্রমে দেখেন, এখন বর্তমানে যদি আমরা আলোচনা করি যে মুসলমানদের মধ্যে সেই সোনালী যুগগুলো কোথায় গেল, সেই সোনালী যুগগুলো তো এখন আমরা আর দেখতে পাচ্ছি না। যদি এর বিপরীত আমরা তাকাই যে যখন থেকে মুসলমান তার নবীর আদর্শকে ছেড়ে দিয়েছে, তখন থেকেই তাদের মধ্যে যে সোনালী যুগটা আস্তে আস্তে পর্যায়ক্রমে দূরীভূত হয়েছে। একটা কথা মনে রাখবে, একটা কায়দা, যে কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় সে জাতির সংস্কৃতির বট বৃক্ষ মূলে কুঠারাঘাত করো। অর্থাৎ সেই জাতির যদি সংস্কৃতিকে তুমি ধ্বংস করে দাও তাহলে আস্তে আস্তে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। আমাদের মূলত সংস্কৃতির বার্তাবাহক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের প্রবর্তক, আমাদের জীবন পরিচালনার জন্য যে সকল দিক নির্দেশনা আমরা কার থেকে পেয়েছি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন দেখা যায় আস্তে আস্তে যখনই মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে, সুন্নত থেকে আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে, আজ দেখবেন পুরো পৃথিবীতে আপনার যত নির্যাতন, যত অত্যাচার, মানুষ খুন, গুম, হত্যা, দেশান্তর করা সবকিছুই দেখবেন শুধু মুসলমান, অন্য কোন জাতির বেলায় এটা শোনা যায় না। শুধু মুসলমানকেই গুম, হত্যা, নির্যাতন করা হচ্ছে। কারণ কি? কারণ প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে দেখেন প্রধান যে কারণ, সেই কারণ হচ্ছে আমি নিজে দায়ী, আমি নিজে দায়ী। কারণ আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে যখনই সরে দাঁড়িয়েছি তখনই অপসংস্কৃতি আমাকে গ্রাস করে বসেছে। আর তখনই আমাদের যে মুসলমানদের যে প্রাচীন একটা গুরুত্ব ছিল, মুসলমানদের নাম শুনলে মাশরিক থেকে মাগরিব, সীমান থেকে শুরু সকলেই সেলেন্ডার করত যে মুসলমান জাতি পৃথিবী শাসন করত। আজ সে মুসলমান জাতির দুরবস্থার জন্য প্রধান কারণ হচ্ছে তারা আসল যে তাদের আদর্শ কাকে অনুসরণ করবে সেই বিষয়টাই ভুলে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ আলোচনার এক পর্যায়ে আমরা সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরাম মাযহাবের ইমামদের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। জিমরান ভাই,
ইনশাআল্লাহ আমরা খুবই অল্প সময়ের মধ্যে যে আমাদের ফয়সাল কবির ভাই যে কোরআন করিমের আয়াতে মোবারকা দিয়ে শুরু করলেন, যে আসলে বাস্তবিক যে আমরা যে বিষয় আজকে রেখেছি যে আমরা অনুসরণ কাকে করব, আমরা নিজেই আমরা ভালোভাবে যদি আমরা দেখি যে ইসলামের ইতিহাস থেকে শুরু করে প্রতিটি যুগেই ভালো এবং আপনার খারাপ দুটি পথ কিন্তু সবসময় ছিল। যেমন আমার একটা বিষয় আমার স্মরণ হলো যে আল্লাহ নবী হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, তিনার খুবই সুন্দর কণ্ঠ ছিল। তিনি পাক কালাম জবুর শরীফ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহি সালাতু ওয়া সালামকে যে পাক কালাম দিয়েছেন, তিনি খুবই সুন্দর কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন। মানুষ দলে দলে এসে বিভোর হয়ে যেত এবং এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার এবং আল্লাহর ওই নবীর ভক্ত হয়ে যেতেন, অর্থাৎ সঠিক পথ অবলম্বন করতেন। এই বিষয়টা যখন ইবলিশ শয়তান যখন সে দেখতে পেল যে আমি প্রশ্ন কাকে করব, পথ হারা কাকে করব, গোমরা কাকে করব, সব তো চলে যাচ্ছে, আল্লাহ তাআলার এই কালামের আওয়াজ শুনে তখন সর্বপ্রথম এট ফার্স্ট যে ব্যক্তি প্রথম গান বাদ্য গান বাজনা যে আবিষ্কার করলো সে ছিল ইবলিশ শয়তান। এখন একজন মানুষকে ভালো পথ থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ থেকে বের করার জন্য কি করতে হবে? অন্য একটা রাস্তা দিতে হবে, অন্য পথ তাকে দিতে হবে যে পথের মাধ্যমে সে গোমরা হয়ে যাবে। তো ওই পথগুলা কিভাবে হলো, কিভাবে আজকে মুসলমান অন্যকে অনুসরণ করে যাচ্ছে, এর মাধ্যমে কিভাবে পথ ভ্রষ্ট হচ্ছে? ইনশাল্লাহ আমরা আসলে সময় কিন্তু আমাদের অনুষ্ঠানের স্বল্পতা, তারপর মোবাইল লিখিন থেকে আমরা যতটুকু সম্ভব দর্শক শ্রোতা আমরা মনোযোগ সহকারে যে আসলে আমরা প্রতিটি মানুষ মুক্তি কামনা করে যে প্রতিটি মানুষ যে আমি সঠিক পথ পাবো, আমি শয়তানের অসুস্থতা থেকে আমি বেঁচে যাব, আমি গুনাহ থেকে আমি বেঁচে যাব, কিন্তু আমরা করব কিভাবে, কিভাবে সম্ভব?
তাফসীর নাঈমের মধ্যে আসছে, যেটা আমি শুরুতে বলছিলাম, যে কথা দিয়ে শেষ করছিলাম, যে একটা হচ্ছে সৃষ্টির পক্ষ থেকে স্রষ্টার দিকে, আর একটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির প্রতি। যখন সৃষ্টির পক্ষ থেকে, ওলামা ইকরাম বলেন, সৃষ্টির পক্ষ থেকে স্রষ্টার দিকে যখন এই রাস্তাটা হবে, তখন এর মধ্যে বিপদ সংকুল হবে। আর যেটা আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তরজমা করেছেন সূরা ফাতিহার এই সিরাতুল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই আয়াতে কারিমার, এবং অন্যান্য তাফসীরকারগণ করেছেন, এর মধ্যে অনেক তফাত রয়েছে। সেম জিনিসটাই, যখন স্রষ্টার পক্ষ থেকে আপনাকে পরিচালিত করা হবে, স্রষ্টার পক্ষ থেকে আপনাকে যা কিছু দান করা হবে সৃষ্টির দিকে, তখন কিন্তু এটার মধ্যে আর কোনো খাপ নেই, এর কোনো বিভেদ নেই, এর কোনো সমস্যা নেই, আপনি সঠিকভাবে সবকিছু পেয়ে গেলেন। আর যখন আপনার পক্ষ থেকে কিছু মানে স্রষ্টার প্রতি থাকবে, সেজন্য এই আল্লাহ তাআলাও ভালো করে জানেন যে আমার বান্দারা দুর্বল, তারা কি করবে না করবে, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো কিছু শিখিয়ে দিয়েছেন কোরআন কারীম মধ্যে, তোমরা এভাবে দোয়া করো, কিভাবে দোয়া করবে, কাকে অনুসরণ করবে, কোন পথে চলবে, কোন দিকে যাবে, সকল দিক নির্দেশনা কিন্তু কোরআন কারীমের মধ্যে মজুদ রয়েছে। তারপর আমরা কেন পথভ্রষ্ট, তারপরও গোমরা কেন, তারপরও আমরা এ থেকে বিচ্যুতি কেন, এর কারণ হচ্ছে আমরা সঠিক যে জিনিসটা, ওই জিনিসটা তো পাচ্ছি না। এখন এই যে আনআম তো আলাইহিম, ইনআম তো অনেক প্রকার হয়ে থাকে, হাত আমাদের ইনআম, পা চোখ কান এই সকল কিছু আমাদের জন্য নিয়ামত। আচ্ছা, এর মধ্যে আমার নিয়ামত তিন ধরনের হয়। এক প্রকার হচ্ছে যার মাধ্যম ব্যতীত, বিনা আসবাবে, মাধ্যম ব্যতীত প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত হয়, যেমন জীবন ও শৈশবে রিজক ও হিদায়াত। নাম্বার দুই, ওই নিয়ামত যা দৃশ্যত কোনো বান্দার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে, যেমন পার্থিব সম্পদ। আর নাম্বার তিন, যা আমাদের আমল ও কাজের মাধ্যমে অর্জিত হয়, যেমন কিছু কিছু আমলের ফলশ্রুতিতে রিজিক বৃদ্ধি পায়, জান্নাতের অধিকারী হওয়া যায়।
জি,
এক ব্যক্তি ইমান ও আমলের মাধ্যমে জান্নাত অর্জন করলো, যেমন অনুগত বান্দা,
জি,
তিনি ইমান ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত অর্জিত হবে। আর দ্বিতীয় শ্রেণীর লোক আমল ব্যতিরেকে অন্য কোনো কারণে জান্নাত অধিকারী হলো, যেমন মুসলমানদের নাবালিক শিশু অবস্থায় মৃত্যুবরণকারী সন্তান, আমল ব্যতিরেকে সে জান্নাতে প্রবেশ করলো। তৃতীয় ধরনের লোক কোনো মাধ্যম বা কারণ ব্যতীতই জান্নাত অর্জন করে, যেমন হুর ও গিলমান বেহেস্তি যুবকগণ, এবং আল্লাহ সেই সৃষ্টি যাকে জান্নাতের শূন্যস্থান পূরণের জন্য সৃষ্টি করবেন। প্রথম প্রকার নিয়ামত দু ধরনের, পার্থিব, যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি, এগুলোর শক্তি। নাম্বার দুই, দিনই, যেমন ইমান ও হিদাত। তো এই আয়াতে কারিমার আপনার এই নিয়ামত দ্বারা শেষোক্ত প্রকারে, অর্থাৎ এই যে ইমান, দিন, হিদাত, এই জিনিসটাই বোঝানো হয়েছে, অর্থাৎ দিনই নিয়ামত। সুতরাং আয়াতের উদ্দিষ্ট অর্থ হলো, আল্লাহ আমাদেরকে ওই সব লোকদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি দিনই নিয়ামত সমূহ দান করেছো, যাদেরকে তুমি এই বুঝ দান করেছো যে আধু কাকে অনুসরণ করব, যদি সে বুঝে মাসআলা মাসাইল সকল দিক থেকে কি করেছেন। এর মধ্যে কিন্তু অনেকগুলো আগে আয়াত বলে দিয়েছেন, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসসালিহিন। এখানে যে চার শ্রেণীর লোক বলা হয়েছে, নাম্বার এক পয়গাম্বর, সিদ্দিক, শহীদ ও নেককার বান্দা।
সুবহানাল্লাহ,
এখানে পয়গাম্বর তো আমাদের মাঝে এখন আর নাই, তাদের রাস্তা বন্ধ হয়ে গেছে, পয়গাম্বর আর কিয়ামত পর্যন্ত আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তাও কি উম্মত হিসাবে আসবেন। তো এদের উপর তিনি নিয়ামত দিয়েছেন, এই চার শ্রেণীর লোকদের উপরে। বিভাজন এই জন্য করা হয়েছে, রাস্তা একটা, হয়তো প্রশ্ন আসতে বিভাজন কেন, এখানে চারটা বিভাজন হয়ে গেল না, পয়গাম্বর, সিদ্দিক, শহীদ এবং নেককার বান্দা, বিভাজন হয়ে গেল। তো বিভাজন এই জন্য, নিয়ামতের উদ্দিষ্ট অর্থ হয় তাহলে আপনার যারা অমুসলিম, মুনাফিক, ফাসিক, পদভ্রষ্ট, মানে তারাও তো এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য বিভাজন করা হয়েছে পয়গাম্বর, সিদ্দিক, শহীদ ও নেককার বান্দা, কেন তাদেরকেও আল্লাহ তাআলা জীবন, সম্পদ, সন্তুষ্টি, রাজত্ব দান করেছেন। কিন্তু যারা পদভ্রষ্ট, যারা অমুসলিম, তাদের কিন্তু এগুলো দান করেছেন,
নিয়ামত দেওয়া হয়েছে,
ওই নিয়ামত কিন্তু আছে। কিন্তু এই আয়াতে কারিমার দ্বারা ওই নিয়ামত উদ্দেশ্য নয়, এই আয়াতে কারিমার উদ্দেশ্য হচ্ছে দীনই,
দীনই নিয়ামত,
হিদাত এবং আপনার ইমান, এই নিয়ামত দ্বারা এখানে বোঝানো হয়েছে। তো এই নিয়ামত গুলো কিন্তু এই চার শ্রেণীর লোকের মধ্যে এসেছে। সেজন্য পয়গাম্বর যারা ছিলেন তারা সিদ্দিকদের উপর ফয়জাব করে গিয়েছেন, ফয়েজ দিয়ে গিয়েছেন। যেমনই ভাবে আমাদের সিদ্দিকদের সরদার যিনি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল মুমিনদের সরদার উনি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন এবং দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন কিন্তু দুনিয়া থেকে পয়গম্বরের যে এটা নবীদের আগমন এটা সমাপ্তি ঘটলো, খাতামুন নবিয়্যিন বলা হয়। তো এরপরে সিদ্দিকদের আলোচনা চলে আসলো, এরপর শহীদ যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদের কথা বলা হয়েছে, এরপরে নেককার বান্দা সালেহীন। এই যে নেককার বান্দার অনুসরণ এটা কিন্তু মূল একটা বিষয় এখন আমাদের সামাজিক প্রেক্ষাপটে, এবং কিয়ামত পর্যন্ত এই জিনিসটা শুরু হবে। যেটা স্বর্ণযুগ বলা হয়েছে আপনার সাহাবাই কেরামের যুগ,
তাবেঈন যুগ,
তাবে তাবেঈনদের যুগ, এটা বলা হয়েছে স্বর্ণযুগ। তো এখন তাদের তো অনুসরণ আমরা করেই, বলাই হয়েছে হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে আমার সাহাবাগণ এক একটা নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে।
সুবহানাল্লাহ,
এটা কিন্তু একটা স্পষ্ট
স্পষ্ট
স্পষ্ট। এখন এখানে আমি একটা কথা না বললেই নয় যে তাকলিদের ব্যাপারটা,
জি
অনুসরণের ব্যাপারটা চলে আসলে তাকলিদ না বললেই নয়,
জি
তাকলিদ হয়তো অনেকে বুঝবেন আমার দর্শকরা, তাকলিদ মানে হচ্ছে এটা অনুসরণ,
অনুসরণ
তাকলিদ মানে অনুসরণ করা, অনুকরণ করা। এখন এই কিন্তু তাকলিদ কথাটা আসলেই চলে আসে আপনার মাযহাবের কথা,
মাযহাব নিয়ে।
এখন এই মাযহাবকে নিয়ে আমাদের সমাজের মধ্যে
মাযহাব একটা পথ,
হ্যাঁ পথ, এটা একটা অনুসরণের রাস্তা পথ। এখন এই মাযহাবকে যখন আপনি সামনে নিয়ে আসবেন তখনই আপনার যত কিছু সমস্যা বিধে যায় আমাদের সমাজের মধ্যে। মাযহাব কেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা পথ রাস্তা। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামগণ চলেছেন ওই রাস্তা অনুসরণ করলেই তো হয়। এখানে একটা কথা যে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ ডাইরেক্ট ফয়েজ পেয়েছেন,
জি
ডাইরেক্ট নূরানি ফয়েজ পেয়েছেন এবং তাদের সিনা বা সিনা এটা ফয়জাব হয়েছেন। এখানে তাদের আর কোনো কিছুর দরকার নেই। নবীগণ আলাইহিম সালাতু ওয়া সালাম যারা ছিলেন তাদের কিন্তু কোনো তাকলিদের সুযোগ নেই, তারা নিজেই একটা শরীয়তের প্রবর্তক, নিজেই তাদের, যেমন মুসা আলাইহিসসালাম এসেছেন তার যে শরীয়ত ছিল শেষে রহিত হয়ে গিয়েছে, ঈসা আলাইহিসসালামের শরীয়ত রহিত হয়ে গেছে, দাউদের শরীয়ত রহিত হয়ে গেছে, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এটা বলবৎ থাকবে, যারাই আসবেন এই শরীয়তের উপরে থাকবেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া কিরাম আলাইহিস সালাম যারা ছিলেন তারা কিন্তু এক একজনকে কি অনুসরণ না, তারা তাদের শরীয়ত নিয়েছিলেন। তো তেমনই ভাবে সাহাবাই কিরামগণ তাকলিদ করেছেন এবং সাহাবাই কিরামে তাকলিদ করেছেন তাবিঈনগণ, তাবিঈনগণে তাকলিদ করেছেন তাবে তাবিঈনগণ, তাবে তাবিঈনগণে তাকলিদ করেছেন আউলিয়ায়ে কামিলগণ, নেককার বান্দাগণ। সেটআপ চলে আসছে, সিস্টেম চলে আসছে। এখন আমরা তাকলিদ করব নেককার বান্দাদের, আমরা অনুসরণ করব নেককার বান্দাদের, সালেহীন। যেহেতু এই সুযোগগুলো উপরের সুযোগগুলো কিন্তু এখন আমাদের মাঝে নেই, পয়গম্বরও নেই, সিদ্দিকও নেই, আমাদের উচিত হচ্ছে যে সঠিক যে রাস্তা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করা, আমরা কোরআনুল কারীমে যেভাবে আল্লাহ তাআলা শিখিয়েছেন এভাবে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাহলে আমরা সঠিক পথ পাবো। দোয়া করা এবং সঠিক রাস্তা খোঁজা এটাও কিন্তু একটা, আপনার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কামিল পীরের 26টা শর্ত দিয়েছেন, এই 26টা শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় সে কামিল পীর। আর এরকম পীর পাওয়া, এরকম পথ প্রদর্শক, পীর মানে পথ প্রদর্শক, পথ প্রদর্শক যাকে অনুসরণ করা হয়, এই অনুসরণকারী পাওয়াটা এটা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, এর কদর করা উচিত, শুকরিয়া জ্ঞাপন করা উচিত।
কল আছে কিছু আছে না শুনেছে, তারপর ইনশাআল্লাহ আলোচনা করতে হবে। কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ঠিকানা হবিগঞ্জ, মিথিলা থেকে শুনবো।
আমাদেরকে একজন নাচ শোনার জন্য আমাদেরকে এস এম এস করেছেন যে আমি একটি নাচ শুনতে চাই। তারপর আমাদের কাছে কল এসেছে ইনশাল্লাহ, আমরা ফয়জুর রহমান ভাই থেকে ইনশাল্লাহ একটি কালাম, কালামের দু একটি পংক্তি ইনশাল্লাহ আমরা শুনবো, যেহেতু সময় আমাদের খুব কম। তারপর ইনশাল্লাহ মোবাইলিগিন থেকে যে বিষয় আমরা আলোচনা শুনতে যাচ্ছি ইনশাল্লাহ আরো কিছু আলোচনা আমরা শ্রবণ করবো।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم تو شمع رسالت ہے عالم تیرا پروانہ تو ماہ نبوت ہے اے جل
আপনি যে বিষয়ে যে সূত্রটা ধরে আলোচনা করছিলেন, তো ওটারই কিছু বলবো যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র কোরআনে এটাও বলে দিয়েছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এই কোরআন দ্বারাই মানুষ সঠিক পথ প্রাপ্ত হবে এবং এই কোরআন দ্বারাই অসংখ্য মানুষ গুমরাও হবে। তো যদি আপনার প্রশ্নটা ধরে নেই, ইমরান ভাই যে প্রশ্নটা করেছেন, যে আমাদের সামনে তো কোরআন হাদিস রয়েছে, কোরআন হাদিস পড়েই তো আমরা সৎ পথ পাই, তাহলে আমি আপনাকে এটা করি প্রশ্ন যে কেন কেন এটা বলা হলো যে কোরআন ধরে মানুষ গুমরা হবে? তো দুইটার যদি আমরা সমতায় আসি তাহলে সেই কথাটা ফুটে উঠবে যে যারা কোরআন হাদিস বুঝেছে তাদেরকে যদি অনুসরণ করেন তাহলে আপনি কোরআন হাদিস বুঝবেন।
আচ্ছা,
যদি নিজে থেকে কোরআন হাদিস আপনি বুঝতে যান তখনই আপনি কি হবেন? পথভ্রষ্ট হবেন। তো ওই আয়াতে কারিমের মধ্যে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই দুইটা অংশের আমি আয়াতের তাফসির আয়াত যারা করেছি এই উলিল আমরি মিনকুমের তাফসিরও নিজে থেকে না, আয়াতের তাফসির আয়াত দ্বারাই করা হবে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে তাদের অনুসরণ করো, তাদের অনুসরণ করো। এখানে আল্লাহ তাআলা এজন্য পরবর্তীতে বলে দিয়েছেন যে তোমরা যারা জানো না তারা, যারা জ্ঞানে জ্ঞাত অধিক জ্ঞান রাখে ধর্মে, যারা কোরআন হাদিস বুঝে তাদের থেকে জেনে নাও। এখানে কিন্তু আপনার এই বিষয়টা স্পষ্ট, কেন আমরা অনুসরণ করব, কেন আমরা তাকলিফ করব, কেন আমরা মাযহাব মানব? কোরআন হাদিস এটা তো কোরআনই বলা হয়েছে তিবিয়ানুল লিকুল্লি শাই, সমস্ত বিষয় এখানে স্পষ্ট, কেন আমরা তাহলে মাযহাবের কাছে আমরা যাই? হ্যাঁ, এজন্যই যাই যে কোরআন হাদিস বোঝার ক্ষমতা সবার নাই। আলফেসানি বাবু যে কথাটা বললেন যে উনি তাকলিফ করেছে ওনার, উনি তাকলিফ করেছে ওনার, একটা কথা মনে রাখবেন যে সাহাবায়ে কেরামদের মধ্যেও সকলে মুস্তাহিদিন ছিলেন না।
হ্যাঁ, সবাই যিনি হাদিস বিষয়ে ছিলেন, হাদিস জানতেন,
সকলে
ফিকা বিষয়ে ফিকা জানতেন,
সকলে মুস্তাহিদিন ছিলেন না। সুতরাং তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের মধ্যে এই প্রবর্তনটা ছিল, যিনি মাসালা ইস্তেমবাত করতে পারেন না, উদ্ঘাটন করতে পারেন না, তিনি এই মাসালাটা আরেকজন থেকে জেনে নিয়ে
কিয়াস করতে পারতেন না, তারা অন্য সাহাবী থেকে কিয়াস করতেন। এমনকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার খিদমতে হাজির হতেন সাহাবাই কিরামগণ, তিনি মুফতিয়া ছিলেন, মুস্তাহিদা ছিলেন না, ওনার দরবারে হাজির হতেন এবং বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে জানতেন। এটা অনুসরণ নয়,
মানে যারা সাহাবায়ে কিরাম কোরআন হাদিস ভালোভাবে বুঝতেন,
জি,
বুঝার পরও
অর্থাৎ বুঝতেন তো সবাই, কিন্তু একটা হচ্ছে মাসআলা ইস্তেমবাত করার যে শক্তিটা ওটা সকল সাহাবায়ে কিরাম ইস্তেমবাত করতেন না, কেউ অন্য ডিপার্টমেন্ট অন্য সাইট নিয়ে থাকতেন যে মাসালা ইস্তেমবাত করা, যে মাযহাব আমরা মানি, এই মাযহাব এজন্যই মানি। দেখেন আপনার আমার পক্ষে শরীয়তের মাসালা ইস্তেমবাত করা সম্ভব না, সম্ভব না। ওনারা কোরআন হাদিসকে তাবিন একরাম, যেহেতু আমাদের যে মাযহাবের ইমাম তিনি ছিলেন তাবিন, তাবিন, তো উনি উনি এটা শিক্ষা গ্রহণ করেছে কার থেকে? সাহাবা একরাম থেকে। সাহাবা একরাম এটা কার থেকে শিক্ষা করেছেন? স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে। তো মূলত আমরা মাযহাব যে অনুসরণ করি, এই মাযহাবটা অনুসরণ করাই মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া প্রকৃত দিনের অনুসরণ
করা।
এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে এরকম চারটা মাযহাব কেন হলো, চারটা মাযহাব কেন হলো? আমি এটা এভাবে বলবো, যুক্তির যদি প্রশ্ন করেন যুক্তিতে উত্তর দেওয়া হবে যে একটা গন্তব্য স্থানে যাওয়ার জন্য কি আপনি চারটা রাস্তা ব্যবহার করতে পারেন কি পারেন না?
পারা যায়,
পারা যায়। তাহলে বোঝা যায় একটা নির্দিষ্ট স্থানে পৌঁছার জন্য, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়ার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য চারটা রাস্তা। ওলামা ইকরাম এভাবে বলে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, কথাটা খুব গভীরে দৃষ্টি আকর্ষণ করছি, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে কেমন মহাব্বত করতেন, কেমন পছন্দ করতেন, তারই দৃষ্টি পাওয়া যায় মাযহাবের মধ্যে। কিভাবে? দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সময় সাপেক্ষে উপরে হাত দিয়ে নামাজ পড়েছেন, কখনো নাভিতে বিধে নামাজ পড়েছেন, কখনো রফায়ে আদেন করেছেন। দেখেন এখন যদি কোনো এক এক মাযহাব যদি নাভিতে হাত বেঁধে নামাজ পড়া বিধান জারি করেছে, যেমন আমাদের হানাফি মাযহাব, আচ্ছা যদি আর অন্য কোনো মাযহাব না হতো তাহলে ওই যে হাদিসগুলা ওটার উপর আমল হতো, হতো না? দেখেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা তার হাবিবকে কতটা মহব্বত করেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে যে আমল করেছে কোনো না কোনো ভাবে সে আমলগুলো জারি থাক,
যাকে আমি অনুসরণ করছি এবং আমি যেটা আমি নিজেকে দাবি করছি এর মধ্যে এই জিনিসগুলো আছে কিনা, রুহানিয়ার যে পাওয়ারটা, স্পিরিচুয়াল পাওয়ার, এই জিনিসটা আছে কিনা এটা আমাকে দেখতে হবে। আমি সংক্ষিপ্তভাবে একটা ঘটনা আমির আল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া উল্লেখ করেছেন ফয়জানে সুন্নাতের মধ্যে, কাশফুল মাহজুব থেকে একটি, কাশফুল মাহজুব লিখেছেন বিখ্যাত ওলিয়ে কামিল দাদাগঞ্জ লাহোরি রহমতুল্লাহ আলাইহ, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আগের বুজুর্গ,
এবং ইমাম কিতাবুর মধ্যে লেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সাত নম্বর বংশধর ছিলেন,
সাত নম্বর বংশধর। তো উনি ওনার কাশফুল মাহজুব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেদুনা ইব্রাহিম খাওয়াশ রহমতুল্লাহ আলাইহি, উনি একবার জঙ্গল অবস্থান করেছিলেন, এটা আল্লাহর ওলীদের একটা কি খুসুসিয়াত, ওনারা রিয়াজত করতেন না, তো এক হঠাৎ এক ব্যক্তি কোত্থেকে আসলো আর বলতে লাগলো আমি আপনার সাথে থাকতে চাই, সংস্পর্শে থাকতে চাই। তো তিনি রহমতুল্লাহ তার দিকে যখন দেখতে দিলেন তার অন্তরে তার প্রতি ঘৃণা সৃষ্টি হলো, এর মধ্যেই উনি বলতে লাগলো আমি একজন মানে অমুসলিমদের নেতা। তো যখন এটা বললেন তো অটোমেটিক্যালি আল্লাহর ওলীদের তো স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে জেনে যায় যে মানুষটা কিরকম, তো ওই যে বিদ্বেষটা হলো তার প্রতি ঘৃণা হলো, এর কারণ হচ্ছে এটাই যে তার মধ্যে ঈমান নেই। তো এর মধ্যে সে বলতে লাগলো আমি রোম থেকে আপনার সংস্পর্শে থাকার জন্য হাজির হয়েছি। তো তার আমাদের অন্তরে যে ঘৃণা সৃষ্টি হয়েছে ওই ব্যক্তি অমুসলিম হওয়া এমনটা হয়েছিল, তো তিনি ওনাকে বললেন যে আমার নিকট পানাহারে কোনো কিছু নেই। আল্লাহর ওলীগণের খুসুসিয়াত দেখেন, ধর পানাহার বলেন দুনিয়াবি বলেন, এর দিকে কোনো তার নজর ছিল না, পানাহারে কিছু নেই। আবার এমন যেন না হয় যে তুমি আমার কাছ থেকে ক্ষুধার যন্ত্রণায় চলে যাবে, কষ্ট পাবে, এটা আমি কি করবো কিভাবে, আমার কাছে পানাহারের কিন্তু কিছু নেই। সে বলতে লাগলো ইয়া সাইদি, দুনিয়াতে আপনার এরকম নামের ঢঙ্কা বাজছে আর আপনি এখনো পানাহার চিন্তে ব্যস্ত রয়েছেন। ওই অমুসলিম বলল এটা, তার কথায় তিনি আশ্চর্য হয়ে গেলেন, তার মনোভাব জানতে পেরে তাকে তার সংস্পর্শে থাকার অনুমতি দিলেন। সাত দিন সাত রাত হয়ে গেল, খারাপই না নাই, ইবাদত রিয়াজত উনি করছেন, উনি সংস্পর্শ নিচ্ছেন। তো হঠাৎ করে বললেন যে ইয়া সাইয়েদি, সাত দিন সাত রাত দিবেদ হয়ে গেল, এখন আমি আর সহ্য করতে পারছি না, আমার সহ্যের বাইরে চলে গেছে, আমার জন্য পানাহারে কিছু ব্যবস্থা করেন। তখন ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার নিকট আরজ করলেন ইয়া আল্লাহ, এই অমুসলিম আমার ব্যাপারে সুধারণা পোষণ করেছে, তোমার রহমতের দিকে চাইছে, তুমি আমার মান সম্মান তোমার হাতে রয়েছে, আমাকে এর সামনে অপমান করো না। দোয়া করে যখন সিজদা থেকে মাথা উঠালেন তখন দেখতে দেখতে ছোট্ট একটি খাবারের থালা সেখানে হাজির হয়ে গেল, তাতে দুটি রুটি এবং দুই গ্লাস পানি রাখা ছিল। পানার করে উভয় সেখান থেকে চলে গেলেন, আবার সাত দিন অতিবাহিত হওয়ার পর অন্য কোথাও অবস্থা নিলেন। তখন ওই যে অমুসলিম ছিল সে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে দোয়া করে তখন একটি থালা আত্মপ্রকাশ, চারটি রুটি চারটি গ্লাস চার গ্লাস পানি ছিল। তো তিনি যখন আশ্চর্য হয়ে গেলেন আর সিদ্ধান্ত নিলেন যে এতে কিছু খাবেন না, হতে পারে তিনি কোনো জাদুটোনা করে এগুলো হাজির করেছে, এগুলো খাবেন না, কারণ একজন অমুসলিমের খাবার কিভাবে খায়। সে বলতে লাগলো যে আপনি পান করুন, ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহকে আমন্ত্রণ খাওয়া পান করুন, আর দুটি বিষয় সুসংবাদ শুনুন, একটি হচ্ছে আমি ইসলাম গ্রহণ করেছি। এ কথা বলে সে কালিমা শাহাদাত পাঠ করে নিলেন, আর অন্যটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট আপনার অনেক উঁচু মর্যাদা রয়েছে, আমি সিজদায় গিয়ে দোয়া করেছিলাম ইয়া আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রিয় সত্য রাসূল হয়, তোমার নবী হয়, তাহলে আমাকে দুটি রুটি এবং দুই গ্লাস পানি দান করো, আর যদি ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি তোমার ওলি হয়ে থাকেন তবে আরো দুটি রুটি ও দুটি গ্লাস পানি দান করো। দোয়া শেষ করে যখনই আমি মাথা উঠালাম তখন এই খানার থালা বিদ্যমান, যে দেখতে পেলাম এই অবস্থা, ইব্রাহিম খাওয়াজ রহমতুল্লাহ আলাইহি খাবার খেলেন এবং ওই নমুসলিম এর বিলায়াতের উচ্চ মর্যাদা দর্শিত হলো। এখানে একটা জিনিস, যে নেককার বান্দা সালেহীনের কথা কোরআনের পাকের মধ্যে এসেছে, সালেহীন কেমন সালেহীন, যার সংস্পর্শে এলে এসে মুসলমান নয়, মুসলমান হওয়ার পরে সাথে সাথে বিলায়াত পেয়ে গেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করলেন, এ হচ্ছে নেককার বান্দা, এর অনুসরণ অনুকরণ করা আমাদের উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে নেককারদের সোহবতে যাওয়ার জন্য আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। এখন আপনি ভালো খাবার খাবেন ঘরের মধ্যে, বাজার থেকে ভালো খাবার কিনবেন না, কাছেও যাবেন না, তাহলে কি ভালো খাবার খেতে পাবেন নাকি
না?
তো সেজন্য আমি দর্শকদেরকে পরামর্শ দিই আপনার মাধ্যমে, সে যে আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী
সুবহানাল্লাহ
এই নেককারদের সংগঠন দাওয়াত ইসলাম, আল্লাহর ওলীদের সংগঠন দাওয়াত ইসলাম,
আলহামদুলিল্লাহ।
তো এই দাওয়াত ইসলামের সংস্পর্শে থাকা উচিত, ইনশাআল্লাহ তারা পদভ্রষ্ট হবে না, মাদানী চ্যানেল দেখা উচিত, এর মাধ্যমে ইনশাআল্লাহ তারা সঠিক রাস্তা পাবে, এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের যে কার্যক্রম রয়েছে এর মধ্যে নিজেকে শরিক করে দেয়া।
এখানে বাপু আপনি যে বিষয়টা বললেন যে নেককারদের সংগঠন দাওয়াত ইসলামী, এই বিষয়টাতে আলহামদুলিল্লাহ বোঝা যায় যে হাদিসে পাকে রয়েছে সম্মানিতে যে যাকে ভালোবাসে সে তার আলোচনা চর্চা করে, আলহামদুলিল্লাহ। এই যে দীর্ঘক্ষণ যে আমাদের ট্রান্সমিশনের প্রোগ্রামের মধ্যে যে আল্লাহ ওয়ালাদের, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিদের কথা বলা হচ্ছে, এর মূল কারণ এটা যে দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা প্রিয় বান্দা কেন? যেহেতু দাওয়াত ইসলামী কোরআন এবং হাদিসের বিশ্বাসী, সঠিক পথ পাওয়ার মাধ্যমে এটাই যে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা, যোগ্য ব্যক্তি যারা, তাদেরকে অনুসরণ অনুকরণ করা। একটি ঘটনা স্মরণ হলো যে আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের মধ্যে একজন হযরতে জুন্নুন মিস্ত্রি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আলিমে দীন ছিলেন এবং আল্লাহর ওলিও ছিলেন। তো ওনার এক শাগির্দ ছিলেন ছাত্র, যিনি তৎকালীন একজন বড় আলিম ছিলেন, অনেক বড় আলিম। তো ওনার এলিমের খাতিরে, যোগ্যতার কারণে মানুষ হিসেবে ওনাকে প্রশ্ন করে, কিন্তু তিনি কখনো প্রশ্নের উত্তর দিতেন না, উনি চুপ থাকতেন। একদিন উনি এক জায়গায় বসা হেলান দিয়ে বসলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমাকে প্রশ্ন করে আমি প্রশ্ন উত্তর দেব। তো সবাই বলল, হুজুর প্রতিদিন আমরা আপনাকে বলি প্রশ্ন করি আর আপনি চুপ থাকেন, আর আপনি নিজেই আজকে বলতে লাগেন যে আমাকে তোমরা প্রশ্ন করো, প্রশ্ন বলতে ইসলামিক যে ধর্মীয় জ্ঞান, প্রশ্ন করো আমি তোমাদেরকে উত্তর দেব। তো তিনি বলেন যে এতদিন পর্যন্ত আমি আমার জবানকে এই জন্য আমি বন্ধ রাখলাম যে আজকে আমার প্রিয় মুর্শিদ মহান ওলি কামিল জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ তাআলাই ইন্তেকাল করেছেন। এতদিন পর্যন্ত আমি আমার প্রিয় মুর্শিদের, আমার ওস্তাদের সম্মানে আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিই নাই। অর্থাৎ এই থেকে আমরা একটা বিষয় খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি যে আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা, তারা ইলিম ওয়ালা যারা, যাদের ইলিম ছিল, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি ছিল, তাদেরকে সম্মান করতেন, তাদেরকে ইজ্জত করতেন, তাদেরকে অনুসরণ করতেন। আজকের বয়ানের, আজকের আলোচনার সার সংক্ষেপ আমি অনুষ্ঠানের পক্ষ থেকে এটাই আরজ করার জন্য চাচ্ছি যে আমরা যদি দেখি ইসলামের ইতিহাসের মধ্যে, আপনি শুধু একটু দেখুন, যেমন সাহাবা ইকরামের পরে তাবেঈ, তাবেঈদের মধ্যে অসংখ্য তাবেঈ ছিলেন, এক দুই নয়, এরপর তাবেঈ যারা যারা তাবেঈদেরকে যারা অনুসরণ করেছেন সেখানেও অসংখ্য যারা তাবেঈ ছিলেন। এইভাবে যদি পর্যায়ক্রমে যে আপনার সিরিয়াল বাই যদি আমরা একটু দেখি, প্রত্যেক স্টাফ, প্রত্যেক শ্রেণীর মধ্যে অসংখ্য বিশ্ববিখ্যাত ওলামা ইকরাম ছিলেন প্রত্যেকের। আপনি একটু ইতিহাস পড়ে আপনি দেখুন যে তাদের জীবনটা কেমন ছিল, তারা তাদের পূর্বে যারা তাদেরকে অনুসরণ করেছেন, তাদেরকে অনুকরণ করেছেন, তারা কিভাবে আমল করেছেন সেভাবে আমল করেছেন, তারা কিভাবে এলেম হাসিল করেছেন এভাবে এলেম হাসিল করেছেন। যেমন আমি লেটেস্ট দুইজনের নাম আরজ করতেছি, যেমন আমরা বিশ্বব্যাপী এক মহান এক ব্যক্তি, মহান আলিমে দিন, যাকে সবাই জানে এবং চিনে, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি। দেখুন ওনার যখন পুরো নাম আমরা যখন দেখি, দেখবেন সেখানে ওনার নামের পাশে একটা শব্দ লাগানো আছে যে আল্লামা মোল্লা আলী কারি হানাফি। অর্থাৎ তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে পরিপূর্ণভাবে তিনি ফলো করতেন। আচ্ছা, বর্তমান যদি আমরা দেখি এই এরপরে আল্লামা
জালালউদ্দিন
কথাই বলতে চাচ্ছিলাম আমি যে বর্তমান আপনার শিক্ষা যে লেভেল, যার তফসির পরে যারা ওলামা হচ্ছে, যেমন আমাদের ফয়সাল কবির আত্তারি উনিও পড়েছেন তফসিরে জালালাইন। এই যে তফসিরে জালালাইন বিভিন্ন মাদ্রাসা যে পড়ানো হয়, যারা আলিম হয় এই পড়ার মাধ্যমে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আর শাফি, ওনার নাম যখন পড়েন আমার পাশে যে দেখবেন শাফি, যাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাওয়া যায়, আর তারাই মানুষ কি করতেন ওই মহান যোগ্য ব্যক্তিদেরকে অনুসরণ করেছেন। কেন করেছেন? যেহেতু আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অর্থাৎ যে সকল বড় বড় ওলামা ইকরাম বলেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাদের কথাই আমরা শুনি, তারা কোরআন হাদিস থেকে তারা জানেন যে সফলতা পেতে হলে, সঠিক রাস্তা পেতে হলে যারা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা, তাদেরকে অনুসরণ করতে হবে।
বড় ব্যাপার হচ্ছে কালকে আমাদের দিন যে যাকে পছন্দ করবে দুনিয়াতে,
জি,
যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে।
জি, সম্ভবত কোরআন করিমের মধ্যেও কি এটা রয়েছে
হবে। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে এমন ব্যক্তিদের আমরা অনুসরণ অনুকরণ করি,
জি,
যাতে আমাদের কালকে আমাদের দিনে রুসুয়া না হতে হয়, অভিসম্পাদ না হতে হয়, আমাদের যাতে করে সমস্যা না হয়, এমন ব্যক্তিদের অনুসরণ করি। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ নিশ্চয়ই একজন তাবেঈ বুজুর্গ, সাহাবীদের জিয়ারত করেছেন,
সাহাবীদের রওয়ায়েত করেছেন,
স্বর্ণযুগের একজন
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাকে অনুসরণ করবে যে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, অর্থাৎ ওই মহান ব্যক্তি মানুষদেরকে কোরআন এবং হাদিস থেকে এমন কিছু বিষয় মানুষের সামনে উপস্থাপন করেন যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কেন আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা, আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন, যাদেরকে ইলমের নিয়ামত দিয়েছেন, তারা যেভাবে কোরআন হাদিস বুঝবে, আমরা সাধারণ মানুষ সেভাবে কিন্তু কোরআন হাদিস বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ এখনই বিদায় নেব। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রতি ইনশাআল্লাহ সালাত ও সালাম পাঠ করব। ইনশাআল্লাহ এর পরে আমরা অনুষ্ঠানে বিদায় নেব। ইনশাআল্লাহ আল্লাহ শুনে আমরা সালাত ও সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু
নূর بحق لا إله إلا الله محمد رسول الله
رحمت پرن حق پربھات مار رحمت پرن حق پربھات مار تہجد آر فجر ربھاس تھی جار رحمت پرن پربھات ہوئی تار